বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 2 নভেম্বর, 17 কার্তিক এবং ফার্সি 12 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বা আদার 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর করোনাকালে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ও এ ব্যাপারে প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের মধ্য অঞ্চলে দেশটির বিমান বাহিনী মহড়া চালিয়েছে, এতে কয়েক ডজন বিমান ও ড্রোন অংশ নিয়েছে। সীমান্তে উগ্র সন্ত্রাসীদের উপস্থিতি সহ্য করবে না ইরান, আজারবাইজান ও আর্মেনিয়াকে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপপ্রচার চালিয়ে দেশের শান্তির পরিবেশ নষ্ট করতে একটি মহল তৎপর রয়েছে। ভারতের মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সংবিধান সম্পর্কে জ্ঞান রাখেন না। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলে দেশটির বিমান বাহিনী ব্যাপক মহড়া চালিয়েছে, এতে কয়েক ডজন বিমান ও ড্রোন অংশ নিয়েছে। কয়েকদিন আগে যে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই 99 নামের বার্ষিক বিমান মহড়া চালানো হয়েছে, এটি তারই অংশ। মহড়ার ব্যাপকতা ও গুরুত্ব সম্পর্কে ইরানের প্রেস টিভি বলছে, এটি প্রকৃত যুদ্ধ নয়, তবে সত্যিকারের যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা যাচের সুযোগ পেয়েছেন ইরানি তরুণ পাইলটরা। 2 দিনের এই মহড়ায় শত্রু বিমান, প্রতিহতকারী বিমান, বোমারু বিমান, মধ্যম ও ভারী সামরিক পরিবহন বিমান, টহল বিমান এবং গোয়েন্দা ও বোমারু ড্রোন অংশ নেয়। জঙ্গি বিমানের মধ্যে দীর্ঘপাল্লার সুখোই SU-24, F-14 এবং বোয়িং 747 ও 707 বিমান অংশ নিয়েছে। ইরানি সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন, এ অঞ্চলের সম্ভাব্য হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রধানত এই মহড়া চালানো হয়েছে। মহড়ায় ইরানি সেনারা আকাশ থেকে আকাশে যুদ্ধ এবং আকাশ থেকে ভূমিতে বোমা হামলার অনুশীলন চালায়। এ সময় স্মার্ট হেভি এবং সেমি হেভি বোমা, রাডার এবং থার্মাল মিসাইল এবং দেশে তৈরি রকেট ও বোমা ব্যবহার করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, সীমান্তে কোনো সন্ত্রাসের উপস্থিতি সহ্য করা হবে না, এ ব্যাপারে তেহরান কাউকে ছাড় দেবে না। তিনি আজ সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি আরো বলেছেন, এই অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে তেহরান এখনও উদ্বিগ্ন। আজারবাইজান ও আর্মেনিয়ার পাশাপাশি অন্যান্য দেশকেও এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে ইরান। কারাবাখ সংকট সমাধানে ইরানের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আশা করা হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়া উভয়ই এ ব্যাপারে ইতিবাচক জবাব দেবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কারাবাখ সংকট সমাধানে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ মোহাম্মদ আরাকচি বলেছেন, নাগর্ণো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘাত নিরসনে ইরান মধ্যস্থতার যে পরিকল্পনা দিয়েছে তার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান হতে পারে। তিনি আরো বলেন, ইরানের পরিকল্পনার মধ্যে রয়েছে পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন, আন্তর্জাতিক সীমান্ত অক্ষুণ্ণ রাখা, দখলদারিত্বের অবসান, সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা এবং বাস্তুহারা লোকদেরকে তাদের ঘর বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেয়া। চীন বলেছে, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় আমেরিকার হস্তক্ষেপের কারণে এসব দেশ চরম দুর্দশার মধ্যে দিন অতিবাহিত করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি জিয়ান রোববার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় যুদ্ধ অব্যাহত থাকার প্রধান কারণ আমেরিকার হস্তক্ষেপ এবং সংকট সৃষ্টির প্রচেষ্টা। আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে ঝাও আরও লিখেছেন, বাস্তব পরিস্থিতি একথা প্রমাণ করছে যে বিশ্বের রাজনৈতিক নিরাপত্তা আমেরিকার কারণে বারবার বিপন্ন হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। অপপ্রচার চালিয়ে দেশের শান্তির পরিবেশ নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে শেখ হাসিনা একথা বলেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহমান খান।
অপপ্রচার চালিয়ে দেশের শান্তির পরিবেষ নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন,
যেখানে একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য যারা মানে সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে ওটা বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের মানে সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা বা মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নাই, চিন্তাটা ওখানে, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে।
প্রধানমন্ত্রী বলেন, এসব ষড়যন্ত্রকারীরা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে, অন্যের কাছে হাত পেতে চলবে। যখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে, দেশ বিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে আর তারা উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে। এ সময় বাক স্বাধীনতার নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি সঠিক তথ্য তুলে ধরার জন্য তিনি আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, অপপ্রচার করে একটা শ্রেণী দেশ এবং সরকারের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত। এ সময় করোনার দ্বিতীয় ওয়েব রোধ করতে নো মাস্ক নো সার্ভিসকে জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি করোনাকালে অর্থনীতির চাকা সচল রাখতে নানান নির্দেশনা দেন এই বৈঠকে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কথিত লাভ জিহাদের বিরুদ্ধে আইন করার কথা বলায় সেদেশের মজলিশি ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, মুখ্যমন্ত্রীর সংবিধান সম্পর্কে কোনো ধারণা নেই। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কথিত লাভ জিহাদের বিরুদ্ধে আইন তৈরি করার কথা বলায় এবং ওই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মুখ্যমন্ত্রীর সংবিধান সম্পর্কে কোনো ধারণা নেই। আজ সোমবার তার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। গত শনিবার এক নির্বাচনী সমাবেশে যোগী আদিত্যনাথ বলেন, তার সরকার লাভ জিহাদ বন্ধে কঠোর ও কার্যকর আইন তৈরি করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ছদ্মবেশে লুকিয়ে নাম গোপন করে পরিস্থিতি গোপন করে বোন কন্যাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। তারা সংশোধন না হলে এবার রাম নাম সত্য হয় যাত্রা বেরোতে চলেছে। কোনো মুসলিম যুবক যদি কোনো হিন্দু মেয়েকে প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে বিয়ে করে, তবে তাকে লাভ জিহাদ বলে মনে করে ময়দান উত্তপ্ত করে থাকে উগ্র হিন্দুত্ববাদীরা। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট প্রাবন্ধিক ও শিশু সাহিত্যিক মোহাম্মদ নুরউদ্দিন আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
লাভের সঙ্গে জিহাদের কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ বানানো একটা মিথ্যা একটা ফল কথা। প্রকৃতপক্ষে জিহাদ কথার মানে হচ্ছে সৎ পথে সংগ্রাম করা, মানুষকে সততার দিকে ন্যায়ের দিকে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করার নাম জিহাদ,
বলছিলেন মোহাম্মদ নুরউদ্দিন। বিহারে বিধানসভা নির্বাচন উপলক্ষে গতকাল রোববার এক নির্বাচনী সমাবেশে কথিত লাভ জিহাদ ইস্যুতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করে মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেন, সংবিধানের 21 অনুচ্ছেদে কি বলা হয়েছে যোগী আদিত্যনাথ তা পড়ুন এবং পড়ে দেশবাসীকে জানান। বিজেপি আরএসএস দেশের মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দিচ্ছে। বিজেপি আরএসএস পরিকল্পিতভাবে মুসলিমদের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই থাকে যাতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেয়। তিনি বলেন, ওরা করোনা পরিস্থিতি চলাকালীন তাবলিগি জিহাদ বলেছিল, আদালত তাকে মিথ্যা বলেছে, পরবর্তীতে ইউপিএসসি জিহাদ বলেছে, কিন্তু সুপ্রিম কোর্ট সত্যিটা কি তা জানিয়ে দিয়েছে। এবার লাভ জিহাদের কথা বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কিন্তু উনি সংবিধান নামের বিষয়টি কি তা বোঝেন না।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে আজও পাকিস্তানে বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে করাচিতে, সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কুশপুত্তলিকে আগুন দেওয়া হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের হাতে ফ্রান্স বিরোধী স্লোগান লেখা ব্যানার ও প্লাকার্ড শোভা পায়। এর আগেও করাচির মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে। আজকের বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফ্রান্সের বিরুদ্ধে সোচ্চার হতে বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান। এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকায় ফ্রান্সের দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে আজও। হেফাজতে ইসলামী বাংলাদেশ সেখানে বিক্ষোভের আয়োজন করে এবং ফ্রান্স দূতাবাস ঘেরাও করে। তারা 24 ঘন্টার মধ্যে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আলটিমেটাম দিয়ে বিক্ষোভের সমাপ্তি ঘটায়। সিরিয়ায় ত্রাণ খাতি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তান সরকার মানবিক ত্রাণ সহযোগিতার প্রথম চালান পাঠিয়েছে। গতকাল পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের একটি বিমান চিকিৎসা সরঞ্জাম, 2.5 লাখ মাস্ক, কয়েক হাজার প্রোটেকটিভ গিয়ার এবং অন্যান্য স্বাস্থ্যসেবার পণ্য নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে এসব সামগ্রী পাকিস্তান সরকার ভ্রাতৃপ্রতিম সিরিয়াকে সরবরাহ করেছে। এসব পণ্য নিয়ে বিমানটি সিরিয়ার উদ্দেশ্যে উড্ডয়নের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তান সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ইসলামাবাদে সিরীয় দূতাবাসের কর্মকর্তারা। আফগান সংসদের উচ্চকক্ষ সিনেট এক বিবৃতিতে মার্কিন সরকারের সঙ্গে তালেবান গোষ্ঠীর স্বাক্ষরিত চুক্তিকে ব্যর্থ বলে উল্লেখ করেছে। রোববার সিনেটের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া এ খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার সঙ্গে তালেবানের চুক্তি স্বাক্ষরের পর আফগান সরকারও তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে, কিন্তু এসব উদ্যোগ সত্ত্বেও সামরিক ও বেসামরিক লোকজনের উপর তালেবানের হামলা বন্ধ হয়নি, বরং বেড়ে গেছে। এ অবস্থায় আফগান সিনেট প্রস্তাব দিয়েছে, কাবুল সরকার যেন ওআইসি, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের মধ্যস্থতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা চালায় যাতে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া থেকে একটি সুস্পষ্ট ফল বেরিয়ে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের পর তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসিকে বরখাস্ত করার চেষ্টা করবেন। করোনা ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে আবারও সমালোচনা করার পর ট্রাম্প ফাউসির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন। ডক্টর ফাউসিকে করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত মার্কিন টাস্ক ফোর্সের অত্যন্ত সম্মানিত সদস্য হিসেবে বিবেচনা করা হয়। তিনি গতকাল ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার স্বাস্থ্য অনুশীলনে ব্যাপক পরিবর্তন না আনলে দেশে পূর্ণাঙ্গ অচল অবস্থা তৈরি হতে পারে। তিনি সরাসরি বলেন, দেশের অবস্থা মোটেই ভালো নয় এবং আসন্ন শীতকালের আগেই যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। ফাউসির সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর আজ নিয়মিত জনসভায় ডোনাল্ড ট্রাম্প ডক্টর ফাউসির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আর কয়েক ঘন্টা পরই মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ শুরু হবে প্রেসিডেন্ট নির্বাচনের। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে তীব্র বাদানুবাদ এবং তাদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে গেছে। মার্কিন নির্বাচনে পর্যবেক্ষণকারী সংস্থা ও বেশিরভাগ গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক দশকের মধ্যে ঘটনা নজিরবিহীন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আর কিছুক্ষণ পরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় শেষ হয়ে আসছে। শেষ মুহূর্তেও প্রার্থীদের মধ্যে তীব্র বাকযুদ্ধ এবং তাদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একদল সমর্থক টেক্সাস অঙ্গরাজ্যে অপর প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের নির্বাচন প্রচারণার কাজে ব্যবহৃত একটি বাস অবরুদ্ধ করলে দুপক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। নিজ সমর্থকদের অনাকাঙ্ক্ষিত এই আচরণের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় তাদের প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, আমি টেক্সাসকে ভালোবাসি। এদিকে অক্সিও সাময়িকী এক নিবন্ধে লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প আজ মঙ্গলবার রাতে কয়েকটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে তার বিজয়ের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যদি তিনি পরাজিত হন, তাহলে ডেমোক্রেট দলের নেতা জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ তুলবেন। মার্কিন নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ও বেশিরভাগ গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্র নজিরবিহীন রাজনৈতিক উত্তেজনার কবলে পড়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে নির্বাচনী উত্তেজনার কারণে মার্কিন সমাজে গভীর সংকট ও বিভেদ সৃষ্টির কথা উল্লেখ করে লিখেছে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে সামাজিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যদি ভোট গণনার আগেই নিজের বিজয় দাবি করেন এবং তার সমর্থকদের যদি রাজপথে নেমে আসতে বলেন, তাহলে পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ নিতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প জো বাইডেন ও তার সমর্থকদেরকে সমাজতান্ত্রিক, পুঁজিবাদ বিরোধী, অভিবাসীদের সমর্থক এবং দুর্নীতিবাজ বলে অভিহিত করে বলেছেন, বাইডেন যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে শুধু যে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে তাই নয়, একই সঙ্গে মার্কিন জাতীয় পরিচিতি ও ধর্ম হুমকির মুখে পড়বে। অন্যদিকে জো বাইডেনের সমর্থকরা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সমর্থকদেরকে ফ্যাসিস্ট, বর্ণবাদী এবং সাম্প্রদায়িক বলে অভিহিত করেছেন। তারা এও বলেছেন, ট্রাম্প যদি ফের ক্ষমতায় আসে, তাহলে দেশটি গৃহযুদ্ধে পতিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে। পর্যবেক্ষকরা বলছেন, দুপক্ষের সমর্থকদের মধ্যে বাদানুবাদের মাত্রা এতটাই বেশি যে ধারণা করা হচ্ছে নির্বাচনী ফলাফল শেষ পর্যন্ত সামাজিক সহিংসতা বা সংকটে রূপ নিতে পারে। নির্বাচনী বিবাদ মার্কিন সমাজে তীব্র রাজনৈতিক ও সামাজিক সংকটের জন্ম দিতে পারে বলেও অনেকে ধারণা করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ভোগান্তি নিরসন, আর্থিক সাশ্রয় এবং পরীক্ষাকালীন আবাসন সমস্যা নিরসন সহ নানা বিষয় বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ভোগান্তি নিরসন, আর্থিক সাশ্রয়, পরীক্ষাকালীন আবাসন সমস্যা নিরসন সহ নানা বিষয় বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেবার ব্যাপারে মত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। গতকাল রোববার চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ভর্তি পদ্ধতি পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেয়ার জন্য চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের সমস্যা নিরসনে এবং বিশেষত করোনা সংকটকে বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ এবং এর স্বচ্ছতা মান নিশ্চিত করতে গ্রহণযোগ্য পদ্ধতি অবলম্বনের জন্য নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করার ব্যাপারে একমত পোষণ করেছেন এই চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। এ প্রসঙ্গে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন রেডিও তেহরানকে বলেছেন,
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বিতর্ক হওয়ার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। শিক্ষা শুধু বাংলাদেশের জন্যই শিক্ষা নয়, শিক্ষা একটা আন্তর্জাতিক কমোডিটি। গ্লোবাল ভিলেজে শিক্ষা কিভাবে উন্নত দেশগুলো নিচ্ছে সেটাকে ফলো করলেই হয়। যদিও করোনাকালীন সময় বিশ্বময় সকল ক্ষেত্রে পাবলিক পরীক্ষাগুলো হয়েছে যথারীতি, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হয়েছে, কিন্তু আমাদের দেশে তা হয়নি। উচ্চ মাধ্যমিক হচ্ছে গেটওয়ে অফ ফর দা হায়ার এডুকেশন। এই গেটওয়েতে এসে তারা এন্ট্রান্স লেভেলে কে কিভাবে মূল্যায়িত হবে এর জন্য একটি ব্যারোমিটার থাকার অতীব প্রয়োজন ছিল। যদিও সরকার কি কারণে এটাকে বাইপাস করতে চেয়েছিল, কিন্তু দেখা গেল এখন আর তাদের পক্ষে বাইপাস করে যাওয়াটা সম্ভব হচ্ছে না।
শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি গতকাল ভিসিদের সাথে ভার্চুয়াল সভায় উল্লেখ করেছেন, চলতি বছর ভর্তি উচ্চ শিক্ষার্থীদের একই সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গণপরিবহনে ব্যাপক যাতায়াতের ফলে করোনার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই ঝুঁকি কমাতে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিষয়টি অপরিহার্য হয়ে উঠেছে। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়গুলোর তরফ থেকে ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করেছেন।
প্রতিবেদনটি শুনলেন বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনাম আরেকবার। ইরানের মধ্যাঞ্চলে দেশটির বিমান বাহিনী ব্যাপক মহড়া চালিয়েছে। সীমান্তে উগ্র সন্ত্রাসীদের উপস্থিতি সহ্য করবে না ইরান, আজারবাইজান ও আর্মেনিয়াকে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। আমেরিকার হস্তক্ষেপের জন্য আফগানিস্তান ও ইরাক সহ বিভিন্ন দেশে বিপর্যয় সৃষ্টি হয়েছে বলেছে চীন। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।